যখন ক্লাস টেস্ট গুলো শুরু হলো তখন দেখা গেলো যে আমি একবার 20-এর মধ্যে প্রথমে একটাতে কত 10 না 12 এরকম পাইলাম, তো ওইটাই তো আনএক্সেপ্টেবল যে নর্মালি সারা জীবন তো 20-এর মধ্যে কাইন্ড অফ 80% প্লাস পায় অভ্যাস, তারপরেটাতে রিগোরাস এফোর্ট দিয়ে পাইলাম 2, 20-এ 2, তো তখন আসলে প্যানিকের মতো হয়ে গেছিলো। মানে এরপর হয়েছে যেটা ওই ক্লাস টেস্টের যে খাতা একটু লম্বা টাইপের একটু লাল টাইপের কাগজ ছিল, এই খাতা দেখলেই মনে হয় আমার ব্রেন শর্ট সার্কিট হয়ে যেত।
My goodness, and victory for Bangladesh. What a way to start this tournament. It's only a reconfirmation of them as a growing force in the world game.
Hello everyone, it's interview number 50 of the Bangladeshi Perspective. Aajke amra ache Shoaib bhaiyer sathe, উনি অন্যরকম গ্রুপের চেয়ারম্যান, রকমারির ফাউন্ডার, উদ্ভাসের ফাউন্ডার, অনেক কিছু করছে, আমি বলে শেষ করতে পারবো না। তা আমি সবসময় চেষ্টা করি উনাদেরকে আজ করতে যে উনি কে। তো সোহাগ ভাই, সোহাগ ভাই কে?
সোহাগ ভাই একটা মানুষ, বিভিন্ন প্রোডাক্টের ট্যাগলাইন থাকে না বিভিন্ন ব্র্যান্ডের, আমার ওরকম একটা ট্যাগলাইন ছিল, ছিল বলতে এখন আছে, আমি ইউজ করতাম, সেটা হচ্ছে মানুষ ছোট স্বপ্ন বড়।
আচ্ছা,
সোহাগ একটা ছোট্ট মানুষ, বড় বড় স্বপ্ন দেখে।
আচ্ছা, তো আমাদের সাথে আমার ফ্রেন্ড আদিবাসী ও ইয়েতে বুয়েটে আছে, ও আমাদের কো হোস্ট আজকের জন্য। তো কোয়েশ্চেনগুলো আস্ক করা শুরু করি ভাই, ওটা হচ্ছে যে শুরুতে মানে কি আমরা চেষ্টা করবো একটু ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন করতে, যেগুলো ইউজুয়ালি ফেস করে ইয়ে না করে অভ্যাস না, আপনি যখন বুয়েটে ছিলেন তখনই তো উদ্ভাস শুরু করেন,
রাইট? মানে বুয়েটে ক্লাস শুরুর আগে।
আচ্ছা, বুয়েটে ক্লাস শুরুর আগে, তো ভাই যখন বুয়েটে ছিলেন উদ্ভাস শুরু করার মতো একটা ডিসিশন তো একটা টাফ ডিসিশন, আপনার মাথায় কী ঘুরতেছিল?
আমি বরং বলে দিই যে সূত্র কোথায় পাওয়া যাবে এটার অ্যান্সারের। এই অ্যান্সার আমি অনেক জায়গায় দিয়েছি, বাট সবচেয়ে ইলাবোরেট অ্যান্সার মোস্ট প্রবাবলি আয়মানের সাথে আমার উদ্ভাস নিয়ে 2 ঘন্টার লম্বা একটা ভিডিও আছে, মোস্ট প্রবাবলি 10 মিনিট স্কুলের, ওটা মেবি লংগেস্ট ভিডিও। সো ওইটার মধ্যে আমি এটা অনেক ডিটেলে বলছি। তাহলে কি তোমার অল্প একটু সময়ের মধ্যে অনেক কন্টেন্ট চলে আসবে? আমি লিঙ্ক করে দিলাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন ভাই, ওটা হচ্ছে যে এরকম পুরো প্রসেসে কি কখনো আপনার মনে হয়েছে যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না?
না, এটা মনে হয় নাই। এটার মোস্ট প্রবলি কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে আমি প্রচুর বাইরের বই পড়ছি।
আচ্ছা,
ক্লাস সেভেন থেকে আমার মোটামুটি সিরিয়াস রিডিং শুরু হয়। তার আগে যেমন ওই যে 3 গোয়েন্দা ওগুলো পড়া হয়েছে ফান রিডিং, বাট আমি 7-এর বার্ষিক পরীক্ষার পরে বঙ্কিমচন্দ্রের উপন্যাস দিয়ে শুরু করি।
আচ্ছা,
সো দ্যাট ওয়াজ এ ডিফিকাল্ট চয়েস, বাট আমার একজন স্যার ছিলেন, উনি খুব পণ্ডিত মানুষ, ওনার দ্বারা ইন্সপায়ার ছিলাম যে পণ্ডিত হইতে হবে। সো রবীন্দ্রনাথ আর প্রবন্ধবাদে আর কবিতা আমার খুব একটা হজম হয় না, বাট বাদ বাকি যে লেখাগুলো মুস্তফা আলীর প্রায় পুরোটা, শরৎচন্দ্রের প্রায় পুরোটা, নজরুলের অংশবিশেষ, এগুলো মোটামুটি আমার SSC-র মধ্যে হয়ে যায়। সো এটা কেন বললাম, বিকজ এই রিডিংগুলার ফলে আর আমার খুব একটা ফ্রেন্ড সার্কেল মেনটেন করা হইতো না, সো আমি প্রচুর হচ্ছে ওনাদের সাথে কথা বলতাম, বই পড়তে পড়তে কথা বলতাম, ডিবেট করতাম, বিশেষ করে রবীন্দ্রনাথের সাথে। সো আমার মনে হয় সেই প্রক্রিয়ার কারণে আমার মধ্যে এক ধরনের একটা কনফিডেন্স হয়তো তৈরি হয় যে এনিথিং ইজ পসিবল।
আচ্ছা,
সো সেটা এখন পর্যন্ত আছে। এনিথিং ইজ পসিবল কথাটা হয়তো লিটারালি নেওয়া ঠিক হবে না, বাট মানে হচ্ছে যে হবে। তবে লাইফে কিছু টাইম থাকে যখন ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়। আমার এরকম একটা ল্যাক অফ কনফিডেন্স পড়ালেখা নিয়ে তৈরি হয়েছিল বুয়েটার ফার্স্ট ইয়ারে। না, একটু পরে, এটা ইন্টারভিউর মধ্যে আছে। সো তো এখন ফ্রাস্ট্রেশন, সেটার স্টোরি একটু লম্বা, বাট যাই হোক, মানে পড়তে গিয়ে তখন মনে হচ্ছিলো হ্যাঁ আমি কি তাহলে খারাপ স্টুডেন্ট নাকি, কারণ SSC HSC-তে যেহেতু ভালো রেজাল্ট ছিল, বাট বুয়েটে ভর্তি পরীক্ষা খারাপ করি, মানে 141তম হই, মানে যেখানে সবাই এক্সপেক্ট না, কারণ সবাই এক্সপেক্ট করছিল তো আমি তো 5-10-এর মধ্যে থাকবো, মানে SSC-তে আমি SSC-তে 4th হয়েছি, ইন্টারে 5th হয়েছি, সো 10-এর মধ্যে থাকাটাই তো আমার জন্য না ন্যাচারাল, মানে 141 তো সেই তুলনায় অনেক খারাপ,
তুলনায় খারাপ।
হ্যাঁ, তো তখন প্রথম ধাক্কা লাগলো যে আমি কি তাহলে খারাপ স্টুডেন্ট হয়ে গেলাম নাকি। ঠিক আছে, ওকে, হইতে পারে, এরকম স্লিপ হইতে পারে, বাট এই যখন ক্লাস টেস্টগুলো শুরু হলো তখন দেখা গেলো যে আমি একবার 20-এর মধ্যে প্রথমে একটাতে কত 10 না 12 এরকম পাইলাম, তো ওইটাই তো আনএক্সেপ্টেবল যে নর্মালি সারা জীবন তো 20-এর মধ্যে কাইন্ড অফ 80% প্লাস পায় অভ্যাস, তারপরেটাতে রিগোরাস এফোর্ট দিয়ে পাইলাম 2, 20-এ 2, তো তখন আসলে প্যানিকের মতো হয়ে গেছিলো। মানে এরপর হয়েছে যেটা ওই ক্লাস টেস্টের যে খাতা একটু লম্বা টাইপের একটু লাল টাইপের কাগজ ছিল, এই খাতা দেখলেই মনে হয় আমার ব্রেন শর্ট সার্কিট হয়ে যেত। সো পরে আমি রিকভার করতে পারছিলাম, বাট ওই ফার্স্ট ইয়ারের একটা মানে সময় গেছে যখন মানে মনে হইতেছিল যে মেবি আমি বোধ হয় মানে কিছু না, এতদিন বোধ হয় ফ্লুক ছিল।
ওটা সলভ করলেন কীভাবে?
পরে হচ্ছে যে আমার এক স্যার তখন জিয়া স্যার, উনি অনেক হেল্প করছেন স্যারের সাথে। এটাই মানে জীবনে একমাত্র যে আমি পড়ালেখা নিয়ে কারোর সাথে কনসালটেন্সি করছি। তখন স্যার বললো যে না তুমি লেগে থাকো, কিপ ট্রাইং। পরে হ্যাঁ পরে জাস্ট হচ্ছে মাথা ঠান্ডা করছে, মানে হচ্ছে যেটা কি প্যানিক হয়ে গেলে কি মাথা গরম হয়, গরম হলেও তো আর ভালো পারফরমেন্স আসে না। তখন হচ্ছে মাথা ঠান্ডা করে আসলে রিপিটেডলি ট্রাই করছি। তো লাস্টের দিকে পরে দেখা গেলো যখন একটু ইম্প্রুভ করতে শুরু করলো রেজাল্ট, তখনই হচ্ছে কনফিডেন্সটা আবার আসতে শুরু করে। সো ইট অ্যাক্টেড লাইক এই পজিটিভ ফিডব্যাক লুপ বলে না, তো ওইভাবেই আর কি পড়ে।
তোমার তাহলে একটা ছোটোখাটো একটা পজিটিভ ইয়ার লাগে না হলে?
হ্যাঁ একটা লাগে, বাট ওই যে মানে আমি যে লেগে থাকবো, ওই যে এফোর্টটা দিব, দিতে থাকলে ডেফিনেটলি ছোটোখাটো কিছু হলো, ছোট্ট হলেও একটা অ্যাচিভমেন্ট থাকবে, ওই পর্যন্ত দিতেই হবে। দিলে তখন একটু কনফিডেন্স বেড়ে গেল, তখন পজিটিভ ফিডব্যাক লুপটা ক্রিয়েট হয়ে গেল, তখন এটা অ্যাকচুয়ালি উপরে নিয়ে চলে।
আচ্ছা তো ভাই আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যে এরকম কি আপনার নিজস্ব একটা পার্সোনালিটি ট্রেট আপনি আইডেন্টিফাই করতে পারবেন যেটা আপনাকে জীবনে ভালো করতে অনেক সাহায্য করেছে?
হ্যাঁ, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি একাধিকবার ভাবছিও। এটার মধ্যে খুব ইম্পর্টেন্ট ট্রেটের মধ্যে বলবো পজিটিভিটি।
আচ্ছা,
মানে হোয়াট এভার হ্যাপেন্স মোস্ট অফ দ্য কেস, নট ইন 100% কেস, মোস্ট অফ দ্য কেস আমি আই ক্যান থিঙ্ক পজিটিভলি।
আচ্ছা,
যে ক্ষেত্রে মেজরিটি মানুষ হয়তো সার্টেন সিচুয়েশনে সবাই খুব নেগেটিভ হয়ে গেছে, ডিপ্রেসড, এটা হবে না, সেক্ষেত্রে আই ক্যান সামহাও থিঙ্ক পজিটিভলি।
মানে
এটা
একটা বিজনেস ইয়ে ছিল, প্ল্যান ছিল, হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করেছেন, এটা ফেল হলো।
হ্যাঁ আমার তো ফেল কেস অনেক
প্রায় হয়, তো তখন মানে কি সবাই তো ধসে পড়ে আছে, তখন আপনি নিজেকে কি বলেন? ব্যাংকে ওরা টাকা দেয়, আপনি কি বলেন যে আমার পজিটিভ হওয়ার জন্য?
আমার 30-এর উপর ফেলুর কেস আছে, তার মধ্যে কোম্পানি ফরম্যাটেই ছিল প্রায় 8-10টা, আর বাদ বাকিগুলো প্রজেক্ট। এবং যখন আমার কাছে মানে ফিউ লাখ টাকা অনেক মানে অনেক টাকা ছিল, ওরকম সময়ও 45 লাখ টাকার স্টার্টআপও আমার মানে খরচ করার পর পড়ে গেছে,
পড়ে গেছে। আচ্ছা,
এইটা মেবি আমি জানি না, এটা এখন আমার সাবকনশিয়াস হয়ে গেছে যে সামহাও হচ্ছে আমি ওই খুব ফিউচার ওরিয়েন্টেড, যে কারণে অনেক ক্ষেত্রে আমার প্রিভিয়াস অনেক স্টোরি কাহিনী মানুষজন ভুলে যায়, বিকজ পাস্ট নিয়ে চিন্তা করার অভ্যাসটা আমার খুবই কম। এটা আমার পার্সোনালি ট্রেড, যেটা MBTI ট্রেটের মধ্যে আমার লেখা আছে, ENTP ট্রেটের মধ্যে, যে আমরা এই টাইপটা হচ্ছে একটু ফিউচার ফোকাসড বেশি হয়, আমার ক্ষেত্রে হয়তো একটু বেশি। সো মানুষ ডিপ্রেসড হয় কখন, যখন হচ্ছে তার পাস্টকে নিয়ে সে বেশি নার্চার করে ফেলে।
আচ্ছা,
এটা কেন হলো, এটা তো হওয়ার কথা ছিল, ওভার অ্যানালাইসিস করে ফেলে। সো আমার ক্ষেত্রে হয় যেটা, যে আমি পাস্ট থেকে মূল জিনিসটা নেওয়ার চেষ্টা করি যে এখান থেকে আমি কী শিখলাম।
আচ্ছা,
কারণ আমি ফেইলুরকে তো ফেইলুর হিসেবে দেখি না, আমি এটা প্রসেস হিসেবে দেখি। সো একটা জিনিস পাইতে হলে একটা প্রসেসের মধ্যে যাইতে হয়, সেই প্রসেসের মধ্যে লার্ন করতে হয়, ইট ইজ দ্য প্রসেস। ফলে মানুষের এক্সপেকটেশনটা ওখানে রং, সে ধরে নেয় যে আমার সব কিছুই কী হবে, যা প্ল্যান ওয়াইজ হবে।
আচ্ছা,
ফলে যখন হয় না তখন সে ফ্রাস্ট্রেটেড হয়, আর আমি তো জানি যে সব কিছু প্ল্যান ওয়াইজ হবে না, 8-10টা জিনিস ট্রাই করলে 7-8টা ফেল করবে। সো আমার এক্সপেকটেশনই যেহেতু এটা, সে কারণে আমার ডিপ্রেসড হওয়ার তো মানে খুব বেশি ইস্যু থাকে না।
আচ্ছা,
সো ওখান থেকে আমি কী লার্ন করলাম সেটার উপর ফোকাস করি, আর আমি যেহেতু অনেক বেশি ফিউচার ওরিয়েন্টেড থাকি বা থাকা হয়ে যায়, সো আমি চিন্তা করতে থাকি যে হ্যাঁ এখান থেকে হোয়াট নেক্সট।
আচ্ছা,
হ্যাঁ এটা হচ্ছে না, বাট আমার মাইন্ড এটা হচ্ছে নাতে ইনভলভ না থেকে আর কী করলে হবে, প্রবলেম সলভিং এর যে অ্যাটিচিউডটা, যে ছোটোবেলা থেকে যখন হ্যাঁ অঙ্কটা এভাবে হয় নাই, তাহলে কি আমি ফ্রাস্ট্রেটেড হলাম যে ভাই অঙ্ক সলভেবল না?
আচ্ছা,
বরং ডেফিনেটলি দেয়ার আর ওয়েজ, আমাকে জাস্ট আর একটু বেশি এফোর্ট দিতে হবে ওই আইডিয়াটা বের করার জন্য।
আচ্ছা,
সো ওইটা করতে করতে এখন এটা হ্যাবিটে কনভার্ট হয়ে গেছে আর কি।
আচ্ছা,
হ্যাবিট সব কিছু হ্যাবিটেই আসতেই হবে, আদারওয়াইজ তো ওইটার মানে ইউজফুল বেনিফিট আসবে না।
ভাই যে এত এত রকম ফিল্ডে রকম আপনি বিজনেস চালান, অনেক নলেজ জোর মানে প্রয়োজন হয়, আপনি দৈনন্দিন জীবনে কোনো হ্যাবিট আছে যেগুলো আপনাকে নলেজ মানে কি পেতে সাহায্য করে, বই পড়া থেকে শুরু করে?
হ্যাঁ, যেমন হচ্ছে আমি তো বই পড়া তো আমার একদম প্রাচীন অভ্যাস।
আচ্ছা,
আর আমি ঢাকা শহরের জ্যাম খুবই পছন্দ করি, অনেক ইন্টারভিউতে এটা বলছি লিটারেলি, কারণ জ্যামটা হচ্ছে আমার মেইনলি পড়ার টাইম। সো ঢাকা শহরে যেহেতু প্রচুর জ্যাম, সো আই গেট আ লট অফ টাইম টু রিড বুকস, আর জ্যামের টাইমটা আরেক দিক থেকে খুব ভালো, মাঝে মাঝে আমি না পড়ে অন্তত আমার ডিপ থিঙ্কিং যেগুলো দেওয়া দরকার প্ল্যানিং, ওগুলো আমি গাড়িতে বসে করি। কারণ হচ্ছে যে অফিস এনভায়রনমেন্টে টানা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আনইন্টারাপ্টেড, এটা পাওয়া খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। হোয়ার এজ ঢাকা শহরের জ্যাম ইজ সো, কি বলবো, যে মানে আশীর্বাদ যে আমাকে সার্টেন টাইম দেড় দুই ঘন্টা অ্যাবসলুট আনইন্টারাপ্টেড টাইম দিচ্ছে। তো দ্যাটস এ কী বলে অপরচুনিটি ফর মি টু লার্ন। অ্যান্ড নাম্বার টু হচ্ছে লার্নিং, অ্যাকচুয়ালি তো বই পড়া একটা উসিলা, লার্নিংটা তো বই পড়া থেকে হয় না, থিঙ্কিং থেকে হয়। আমি বই পড়ে গেলাম বাট আই ডোন্ট থিঙ্ক, আই ডোন্ট রিফ্লেক্ট, তাহলে তো আমি লার্ন করবো না। নিউটনের সূত্র তো কত লক্ষ স্টুডেন্ট মুখস্থ করে নাম্বারও পাইছে, বাট সেটা মানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছে কয়জন? ওইটার মধ্যে ওইটা দিয়ে যে রকেট বানানো যাবে এইটা ফিল করছে কয়জন? ভেরি ফিউ, তাই না? সো পড়াটা তো অ্যাকচুয়ালি একটা উসিলা বা একটা জাস্ট মিডিয়াম। সো ইফ আই ওয়ান্ট টু লার্ন, অ্যাকচুয়াল যে ট্রেডটা দরকার সেটা হচ্ছে থিঙ্কিংয়ের অভ্যাসটা। সো ছোটোবেলা থেকে এটা হয়েছে আমার, যে আই আস লস অফ কোয়েশ্চেন্স, এবং উদ্ভাসের শুরুর ইতিহাসটা ওইখান থেকেই, প্রশ্ন করছে ঝাড়ি টাড়ি খেয়ে, দেন হচ্ছে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে পরে আমি ডিসিশন নিলাম যে প্রতিষ্ঠান করবো যেখানে প্রশ্ন করে ঝাড়ি খাবে না। সো অ্যাকচুয়ালি আমি যে কোনো কেসে বুঝতে চাই একটু গভীর থেকে, যে এটা এরকম, এটা কেন বলো, এই কারণে, সেইটা কেন, এই কারণে, সেইটা কেন। তো যেহেতু এইটা একটা অভ্যাস আমার ছোটোবেলা থেকে তৈরি হয়েছে, যে কারণে আমি যাই কিছু অবজার্ভ করি, আমি ভিতরে অনেকগুলো কোয়েশ্চেন নিজেকে করি টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও ইন এ বেটার ওয়ে।
একটা এক্সাম্পল দিতে পারবেন, একটা বই পড়তেছিলেন তখন একটা কিছু পড়েছেন এবং তখন নিজেকে কি কোয়েশ্চেন?
এটা তো অলওয়েজ হয় আমার, বই যেটা আমি পড়ি এটা যে পরিমাণ আমি দাগাই লিখি, লেখা এখন কম হয় বাট দাগানো হয়, নোট নেওয়া হয়, এখন তো যেমন অনলাইনে বেশি পড়া হয়। ইভেন স্টুডেন্ট লাইফেও যখন আমি পড়তাম, আমার বই দেখলেই কেউ বুঝবে যে এটা আমার পড়া বই, মানে চেহারা এরকম। সো এটা ইট হ্যাপেন্স অল দ্য টাইম, যে আমি সামটাইমস বই পড়তে অনেক টাইমও নেই, সামটাইম অনেক কুইক রিড করি, যেখানে হয়তো অনেক বেশি ভ্যালুয়েবল কিছু নাই বা অনেক বেশি ডিপ থিঙ্কিংয়ের কিছু নাই, বাট যেখানে অনেক ডিপলি চিন্তা করা ইস্যু আছে সেখানে এমন হয় বই হয়তো আমি স্টপ করে গিয়ে অনেকক্ষণ চিন্তা করতেছি আর রিলেটেড আরও জিনিস ঘাটাঘাটি করতেছি, এবং এখন এই জিনিসটা সাবকনশিয়াসলি হয়ে যায়, মানে আমাকে কনশিয়াসলি করতে হয় না, আমি পড়তেছি অটোমেটিকলি আমার মাথায় কাজ করতে থাকে যে হোয়ার টু অ্যাপ্লাই। মানে আমার ক্ষেত্রে এখন যেহেতু এখন নন ফিকশন বই আমার বেশি পড়া হয় না বিজনেস রিলেটেড, সো আমার জন্য এখন ইজি হয়ে গেছে, যেটা মানে অনেক কম সময়ে চিন্তা করাটা ইজি এই জন্য হয়েছে যে যখনই আমি একটা থিওরি পড়তেছি, হয়তো একটা সেলসে কোনো একটা কিছু পড়লাম বা মার্কেটিং বা গ্রোথ হ্যাকিংয়ের কিছু পড়লাম, সাথে সাথে আমার তো অনেকগুলো ভেঞ্চার, অনেকগুলো প্রোডাক্ট, সাথে আমি চিন্তা করছি এটা কোথায় অ্যাপ্লাই করা যাবে, কীভাবে অ্যাপ্লাই করা যাবে, কোথায় অ্যাপ্লাই করা যাবে, কীভাবে অ্যাপ্লাই করা যাবে। সো এইভাবে অ্যাকচুয়ালি লার্নিংটা হয়।
আচ্ছা, তাহলে মানে কি আমি এখান থেকে যা পেলাম যে আপনার লার্নিংয়ের জন্য একটা অ্যাপ্লিকেশন থাকাটা জরুরি?
অ্যাপ্লিকেশন বলতে
মানে কি, যখন আপনি যে বুঝতে পারবেন আমি কিছু পড়ে ওটা অ্যাপ্লাই করতে, তখন কি মোটিভেশনটা বেশি?
হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে বই পড়ে আমার মনে হচ্ছে যে আমি এটাকে কোনো কাজে লাগাইতে পারলাম না, মেবি ওই ধরনের বই পড়ে আমি এক্সাইটেড হই না, হয়তো ওই ধরনের বই আসলে বোধহয় আমার চুজও করা হয় না এখন। সো আমার এখন মনে হয় যে এটা আমি নন ফিকশন জনরাতে যাই পড়ি না কেন, মোস্টলি তো বিজনেসকে ওরিয়েন্ট করি, ফলে আমি কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট লেসন আমার লাইফ থেকে পেয়েছি। যখন থেকে আমি নন ফিকশন পড়ি, শুরুর কয়েক বছরের আমার রিডিং স্টাইল ওয়াজ ফল্টি অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং।
কীভাবে?
সেটা তখন হচ্ছে আমি এমএল গ্যামেটেড ওয়েতে পড়তাম, মজার জন্য পড়তাম, জাস্ট জানার জন্য পড়তাম। সো ইটস নট ইফেক্টিভ, মানে এটা আমি প্রথম আলোতে একটা লেখাও এটা নিয়ে লিখেছিলাম যে মানে আমরা এটা দেখতে পাই যে যারা সাকসেসফুল মানুষ বিভিন্ন ক্ষেত্রে, তাদের অলমোস্ট সবাই হচ্ছে প্রচণ্ড বই পড়ুয়া মানুষ, ফলে এখান থেকে খুব ইজিলি একটা কোরিলেশন হয়তো বলা যেতে পারে যে বই পড়ার সাথে সাফল্যের একটা খুব গভীর কোরিলেশন আছে। বাট উল্টাটাও আমি বলতে পারি, প্রচুর বই পড়ুয়া মানুষ আমি তোমাকে দেখাইতে পারবো লাইফে তেমন কিছু করতে পারে নাই, তাহলে তুমি কী বলবা? তাহলে অ্যাকচুয়ালি কি কোরিলেশন আছে নাকি নাই?
আছে, আরেকটা হয়তো জিনিস আছে,
যেটা সেকেন্ডারি আরেকটা শর্ত আছে যেটা মেজরিটি মানুষ মিস করে, যেটা আমি আমার আর্লি লাইফে মিস করছি, সেটা হচ্ছে আমি কোনো বই যখন চুজ করতেছি, আমি বইটা চুজ করতেছি কেন?
কিছু জানার জন্য ধরে,
ওকে। সো দুইটা পারপাস থাকতে পারে, মেজর দুইটা পারপাস, যে আমি কিছু একটা জানার জন্য এবং আনন্দ পাওয়ার জন্য, জানলে আনন্দ পাওয়া যেতেই পারে। আবার কারো ক্ষেত্রে হয় যেটা, যে কারণ এই দুই চাই, বাট প্রাইমারি রিজন হচ্ছে আনন্দ পাওয়ার জন্য, সাথে কিছু জানলাম। সো মোর অর লেস মনে হয় যে সেম কথা, জানলাম আনন্দ পাইলাম, আরেকটা হচ্ছে আনন্দ পাইলাম সাথে কিছু জানলাম, বাট এই দুইটা রাত দিন তফাৎ।
আচ্ছা,
এই দুইটাতে রাত দিন তফাৎ। কেন রাত দিন তফাৎ? নাম্বার ওয়ান, আমি আজকে যে বইটা চুজ করতেছি, এই বইয়ের চুজিংটা ডিফারেন্ট হয়ে যাবে জাস্ট আমার হায়েস্ট প্রায়োরিটি কোনটা তার উপর ডিপেন্ড করে। ফলে এখন হ্যাঁ যে কোনো বই পড়লেই কিছু না কিছু জানা যায়, বাট এইটাই কি আমার এখন জানা দরকার?
ওইটা তো ইয়ে না, প্রায়োরিটির উপর।
হ্যাঁ, সো আমি যখন এখন যখন আমি বই চুজ করি তখন আমি এইটা নিয়ে চিন্তা করি, কারণ এখন আমি যে স্টাইলে আসছি সেটা হচ্ছে টোটাল এক বছরের জন্য একটা থিম আমার ফিক্স করা থাকে। 70-80% রিডিং আমি ওই একটা টপিকের উপর করি।
আচ্ছা,
আগে যেটা করতাম না, আগে এটা পড়লাম, পরে কিছু শিখলাম, এক্সাইটেড হয়ে কিছু অ্যাপ্লাই করার না, আগেই আরেকটা নতুন বই, নতুন আইডিয়া, দেন এটা ব্রাউনিয়ান মোশন যেটাকে বলে, এই ব্রাউনিয়ান মোশন ক্রিয়েট হইতো, ওটাকে ইউজফুল জায়গায় নিয়ে যাওয়া যাইতো না, প্লাস আন্ডারস্ট্যান্ডিংয়ের ডেপথ তৈরি হতো না। সো এখন যেটা করি সেটা হচ্ছে সারা বছরের জন্য একটা থিম সেট করি, কিছু ফান্ড রিডিং বাদ দিলে 80% রিডিং হয় আমার ওই এক টপিকের উপর। এই টপিকটা আমি কীভাবে নির্ধারণ করি, যে আমি তো জাস্ট মজার জন্য পড়তেছি না, জানার জন্য। আর প্রশ্ন হচ্ছে আমার কী জানা দরকার, তখন আমাকে আরও অ্যানালাইসিস করতে হচ্ছে আমার তাহলে গ্যাপটা কোথায়, আমার কী জানার দরকার সেটা আমাকে তাহলে বের করতে হবে, বের করে অ্যাকর্ডিংলি বই চুজ করতে হবে, দেন বই চুজ করে আমাকে সেটা ওই একই টপিকের উপর, যেহেতু আমি অনেকগুলো পড়তেছি তো আমার আন্ডারস্ট্যান্ডিং কী হচ্ছে অনেক ডেপথে যাচ্ছে, আর টোটাল প্রায় এক বছর ধরে এক টপিকে থাকার ফলে এই এক বছরের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করার এনাফ টাইম পাচ্ছি।
আচ্ছা,
হ্যাঁ, সো এক বছরের মধ্যে আমি হয়তো প্রথম 2 মাস শেখার পরে অ্যাপ্লাইয়ের লেভেলে চলে গেলাম, আমার টিমমেটদের সাথে শেয়ার করলাম, দেন তারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন কিছুতে অ্যাপ্লাই করতে শুরু করলো, অ্যাপ্লাই যখন করতেছে তখন আমার রিডিং চলতেছে, তো তখন মজাটা হয় কি হ্যাঁ আমি যা শিখলাম অ্যাপ্লাই করলাম, দেখি এটা কাজ করে কি না, কোনটা কাজ করে কোনটা করে না, কোন কনটেক্সটে করে কোন কনটেক্সটে করে না, সো তখন আমার লার্নিংটা আই থিঙ্ক ওইভাবে আসলে একজন আগের তুলনায় ম্যাচিওর হয়।
আচ্ছা, তো ভাই ধরেন আমি একটা ইয়াং ছেলে, আমি একটা বিজনেস খুলতে চাই, ধরেন আমি অনলাইনে কাপড় বেচবো, ঠিক আছে, তো আমার ওইভাবে কীরকম বই পড়া উচিত, আমি এই এক বছরের টার্গেটটা কীভাবে সেট করতে পারবো?
ওইটারও সিঙ্গেল কোনো অ্যান্সার নাই, ডিপেন্ডস, কারণ হচ্ছে যে অন্টারপ্রেনারশিপের টোটাল যে ক্যানভাস ওর মধ্যে তো একটা অন্টারপ্রেনারকে অনেক কিছু করতে হয়।
হ্যাঁ
হ্যাঁ, সো অ্যাটলিস্ট প্রথমে কিছু বেসিক সে আর্টিকেল ঘেটে দেখতে পারে অন্টারপ্রেনরকে আসলে কী কী করতে হয়, তার নিজের রোল কী, ওটার জন্য বই আছে, আর ওটার জন্য হতে পারে খুব ভালো বই হতে পারে, যেমন HBR-এর বইগুলো, হার্ভার্ড বিজনেস রিভিউর বইগুলো, এই দিক থেকে ভালো যে বইগুলো আমি বলি চর্বিবিহীন, মানে অন্য একটা সিম বইতে দেখা যাবে ছোট্ট একটা আইডিয়া হয়তো অনেক পৃষ্ঠা জুড়ে গল্প গুজব দিয়ে লিখছে, হার্ভার্ডে তো পুরো জিনিসটাকে একটা জাস্ট আর্টিকেলে নিয়ে আসছে, ফলে যারা একটু মানে বেশি ফান্ড রিড করতে যায় তাদের জন্য HBR হয়তো একটু মনে হতে পারে খটখটা টাইপের, বাট যারা সেটা মানে যাদের সেই সমস্যাটা নেই তাদের জন্য বেস্ট হচ্ছে HBR-এর বই দিয়ে শুরু করা, বিকজ সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে ওখানে যা বলছে অনেক রিসার্চ ওরিয়েন্টেড, মানে মোটামুটি রিলাই করা যায়, মোটামুটি বেশ ভালো রিলাই করা যায় ওখানে যা বলছে। সো যেমন ধর কথার কথা অন্টারপ্রেনার্স হ্যান্ডবুক, HBR-এর এরকম হ্যান্ডবুক সিরিজই আছে, অন্টারপ্রেনার্স হ্যান্ডবুকে সে যদি জাস্ট গো থ্রু করে তাহলে অন্তত সে জেনে যাবে অ্যাজ এ অন্টারপ্রেনার তার টোটাল কী কী কাজ তার আসলে করার কথা, এবং এই সবগুলো এক্সপার্টাইজ ডে ওয়ানে তার থাকবে না, প্যানিক ঠোর কোনো দরকার নাই, কারণ কারোরই থাকে না, আস্তে আস্তেই গ্রো করতে হয়। এখন সে ক্রিটিক্যালি চিন্তা করুক যে যা যা আমার থাকতে হবে তার মধ্যে এখন আমার সবচেয়ে ন্যাচারাল স্ট্রেংথ কোনটা, তাহলে সেটা হয়তো আমি এখন উইদাউট লার্নিং আমি আমার ন্যাচারাল স্ট্রেংথ দিয়ে চালাই নিতে পারবো, আর আমার সবচেয়ে ন্যাচারাল আমার উইকনেস কোনটাতে সবচেয়ে বেশি।
আচ্ছা,
তাহলে যেটা ন্যাচারাল উইকনেস এবং সেটাও যদি খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট হয় তাহলে আই মাস্ট ইনভেস্ট টাইম ইন দ্যাট। কথার কথা যে আমার প্রোডাক্ট আইডিয়া খুব ভালো অ্যান্ড আই ক্যান ক্রিয়েট দ্য প্রোডাক্ট মাই সেলফ, ইটস ওকে, তাহলে এটা নিয়ে আমার হয়তো এখন টেনশন করার দরকার নেই, বাট আই এম লিটারালি ব্যাড অ্যাট সেলিং, তাহলে এখন সেল আমি নিজে শিখতে হবে আইদার, অথবা হচ্ছে এমন কাউকে নিতে হবে যে সেল করতে পারে, অথবা হচ্ছে সেল হয়তো সে মোটামুটি করতে পারে দেন, বাট আমি নিজে সেল না করলে তাকে অন্তত আমি কোচ করতে পারি, কারণ কোচকে নিজের প্লেয়ার হইতে হয় নট নেসেসারিলি, বাট তাকে অন্তত বুঝতে হয় কিন্তু গেমটা বুঝতে হয়, বা এখন যদি হয় না সেটাও সমস্যা না, তার পার্টনার আছে সেলসে ভালো, বাট দেন ইট ইনভেস্টমেন্ট, এখন ভিসির কাছে দৌড়াইতে হবে, সো ভিসির কাছে কেমনে দৌড়ায়, তারা কেমনে পিচ করে, বিজনেসম্যান কেমনে লেখে, এইটাই যদি তার মেজর হেডেক হয় তাহলে এখন তাহলে ডিসাইড করতে হবে, তাহলে ওয়েল ঠিক আছে তাহলে আমি এখন ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো কীভাবে রান করে, বিজনেস আইডিয়া কীভাবে পিচ করতে হয় তো সেটা আমাকে আমি শিখতে হবে, সো ডিপেন্ডস যে সে টোটাল জার্নি কোন জায়গাটাতে আছে, কোনটা তার স্ট্রেংথ, কোনটা তার উইকনেস, কোনটা তার আর্জেন্সি, এমন ক্ষেত্র হইতে পারে যে এটা আর্জেন্সি আমার, এইটাই আমার এখন করতে হবে, আর কিছু ক্ষেত্রে আছে হ্যাঁ আর্জেন্সি হয়তো কম বাট এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সো ওগুলা অ্যানালাইসিস করে তাকে ডিসাইড করতে হবে যে এখন আমি কী শিখতে হবে আমার, দেন সে কত দিন ধরে সেটা শিখবে সেটা সে তো ডিসাইড করে নিতে হবে তার, যে হ্যাঁ মোটামুটি আমি এতদিন এটা অন্তত ঘেটে আইডিয়াটা নিই।
আচ্ছা,
সো ডিপেন্ডস এটা এটা কিন্তু জেনেরিক জার্নির কোনো মানেই হয় না, এটা অ্যাবসলিউটলি কাস্টমাইজড জার্নি।
মানে আমি যেখান থেকে মানে যে ইয়েটা পেলাম মানে ফ্রেমওয়ার্কটা হচ্ছে ফার্স্টে বোঝা উচিত ভালোভাবে রিলায়েবল সোর্স থেকে যে আমি যে পজিশনটা নিয়েছি ওখানে আমার কর্তব্য কি কি,
রোলটা কি,
কোনটা আর্জেন্ট এবং
কোনটা ক্যানভাসটাকে বোঝা, রাইট।
এরপরে বোঝা হচ্ছে কোনটা আমি ভালো এবং কোনটা আমি ভালো না এবং আর্জেন্সি অনুযায়ী যেগুলো ভালো না ওগুলো শেখা,
রাইট।
আচ্ছা যেটা ভালো ওটা করতে থাকে আর কি।
হ্যাঁ হ্যাঁ
আচ্ছা ভালো লাগলো ভাই। আরেকটা প্রশ্ন ওইটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে ধরেন অনেক টাইপ অফ প্রজেক্টসের মানে কি প্রপোজাল আসে আপনার কাছে, বা ডে টু ডে লাইফে অনেক ধরনের কমিটমেন্ট আসে, আপনি আপনার কি নিজস্ব কোনো সিস্টেম আছে যে এগুলোকে হ্যাঁ বলবো এগুলোকে না বলবো?
এই জায়গাটা আমি খুব একটা ভালো না, আমার সব কিছুকে আমি মানে প্রচণ্ড ইচ্ছা হয় সব কিছুকে হ্যাঁ বলি, এবং আমার ENTP যেহেতু আমার MBTI প্রোফাইল, ENTP-দের এরকম সে কোনো অপরচুনিটিকে ছাড়তে চায় না, সে সব কিছু ট্রাই করতে চায়। যে কারণে আমার আর্লি স্টেজে আমি অনেক বিজনেস শুরু করছি যেটা অ্যাকচুয়ালি এখন যতটুকু ম্যাচিওর হয়েছি তাতে আমি যদি লাইফে পাঁচটিকে আন্ডু করতে পারি তাহলে আসলে আমি এত কোম্পানি খুলতাম না, আমি আর কম কোম্পানি খুলতাম। হ্যাঁ সো আমার জন্য না করাটা একটু ডিফিকাল্ট, বাট অ্যাকচুয়ালি আমি একটা বই পড়ে না করার বিষয়ে অনেক বেশি মোটিভেটেড হয়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি পারি না। বাট আগের তুলনায় হয়তো হ্যাঁ না বলার ইয়েটা আগের চেয়ে একটু বাড়ছে। সো এই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক মানে মেন্টাল ফ্রেমওয়ার্ক হিসেবে যেটা ইউজ করি এটা হচ্ছে যে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, যেটাকে বলে ওই যে 7 Habits অফ হাইলি এফেক্টিভ পিপল যে একটা মডেল আছে, ওই মডেলটাই আরেকটা ধাপে এটাকে ইম্প্রুভ করছেন হচ্ছে রডি ভ্যাডেন, তার বইটার নাম হচ্ছে প্রোক্রাস্টিনেট অন পারপাস।
আচ্ছা
ওখানে উনি মডেলটা বলছেন ওই যে কবি যে পর্যন্ত গেছিলেন যে ওই যে আর্জেন্ট নট আর্জেন্ট ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট, হ্যাঁ সো এটার মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং কেন, যেটাতে মেজরিটি মানুষ ভুল করে যে সে মোস্ট আর্জেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্টটাকে সবচেয়ে হায়েস্ট প্রায়োরিটি মনে করে, অ্যাকচুয়ালি এটা রং। প্রোডাক্টিভ পিপলরা এটা করে না, প্রোডাক্টিভ পিপলদের মেজর একটা ফোকাস থাকে যেটা এই মুহূর্তে আর্জেন্ট না বাট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোটামুটি সবারই এই ভুলটা হয়। রডি ভ্যাডেন ওই যে তার প্রোক্রাস্টিনেশন পারপাস এই বইটাতে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড করেছেন যেটা হচ্ছে সিগনিফিক্যান্স। সো ওইটার টোটাল জিনিসটা বলতে গেলে তো আসলে সময় লাগবে, সো অডিয়েন্স এত সংক্ষেপে হয়তো জিনিসটা বলাটা মানে অর্ধি হবে না, বাট আমি প্রোক্রাস্টিনেট অন পারপাস বইটা সাজেস্ট করব।
অন পারপাস
সো আর 7 Habits তো এটা তো মাস্ট রিড বই সবার জন্য। তো ওইখানে ওই সিগনিফিক্যান্সের জায়গা থেকে মানে সিগনিফিক্যান্স ইম্পর্টেন্স অ্যান্ড আর্জেন্সি এই তিনটাকে মিলিয়ে প্রায়োরিটিটা করতে হয়।
আচ্ছা
সো অ্যাকচুয়ালি এটাতে আমি এটা ফলো করতে চাই, পার্শিয়ালি করি, বাট এখনও আই এম নট ইন দ্যাট মানে পজিশন যে আমি এক্স্যাক্টলি যাভাবে আমি প্রোডাক্টিভিটি মেনটেন করতে চাই সেটা আমি আসলে এখনও মানে করতে পারতেছি না আর কি।
আচ্ছা
একটা জিনিস আমি জিজ্ঞেস করি, আপনি তাদের জন্য মানে এই পার্সপেক্টিভে ধরেন বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ফিউচারের জন্য 2-3 আইডিয়া বলতে পারবেন যে এগুলো আপনি এখন স্টার্ট করতেন তাদের পজিশনে থাকলে পড়তেন?
না এটা আমি বলবোই না, কারণ হচ্ছে যে এটা বলাটা খুবই ভুল হবে, না না বায়াসের জন্যই না, কারণ হচ্ছে যে মানে বায়াসড হয়ে গেলেই সর্বনাশ হবে। কারণ আমার এক স্ট্রেংথ কি আমি কোনটাকে ফ্লাই করাতে পারবো অ্যাকর্ডিংলি আমার মাঠে নামা উচিত, কোন আইডিয়া মার্কেটে ভালো চলবে ইট ডাজেন্ট ম্যাটার। কারণ ইভেন আমার ফেইলিওর কেসগুলো যখন আমি অ্যানালাইসিস করছি আমি দেখছি মেজরিটি ফেইলিওরের 3-4 কারণ আমি খুঁজে বের করছি, তার মধ্যে এটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন। আমি এট লাইফের একটা সার্টেন টাইমে জাস্ট কোন আইডিয়াটা ভালো কোনটাতে হ্যাভি বিজনেস হবে এটাতে মানে ঝাঁপায় পড়ার চেষ্টা করছি অ্যান্ড আই ফেইল, বিকজ দ্যাট ইজ নট মাই ন্যাচারাল মানে স্ট্রেংথ। ফলে এটা যত ভালো বিজনেস হোক জিনিসটা হচ্ছে মানে মানে মানুষজনকে যে আইডিয়া নিয়ে অনেক এক্সাইটেড আমি বলি যে এটা একটা মানে কাইন্ড অফ মানে নট ওর দি আইডিয়া, আইডিয়া নিয়ে তো এক্সাইটেড হওয়া, কারণ হচ্ছে যে আইডিয়া কত ভালো এটা দিয়ে কিছুই অলমোস্ট আসে যায় না, আসে যায় হাউ স্মার্টলি আই ক্যান এক্সিকিউট দ্যাট। তো বিল গেটসও সফটওয়্যার কোম্পানি, আমরা ABCD আলারাও সফটওয়্যার কোম্পানি, বেসিক আইডিয়া তো সেম, তাহলে ওয়াই ইজ সো মাচ ডিফারেন্স? অ্যামাজনও ই কমার্স, আমরাও ই কমার্স, আরও 100 ই কমার্স আছে, সবাই অ্যামাজন কেন না, বেসিক আইডিয়া তো সেম, প্রোডাক্ট শোকেস করবো আমি সেল করবো। সো ডিফারেন্সটা আইডিয়াতে তো না, ডিফারেন্সটা হচ্ছে ওই আইডিয়াটা আমি ফ্লাই করাইতে পারবো কিনা আমার গিভেন সিচুয়েশনে, আমার গিভেন অ্যাবিলিটি দিয়ে। দ্যাটস ওয়াই এই আইডিয়াটা ভালো, এটা বলার আমি ইভেন পক্ষপাতী না। এবং কোনো একটা অন্টারপ্রেনর যদি লিটারেলি ওরকম ফ্লাই করার মতো অন্টারপ্রেনর হয়, সে আরেকজনের আইডিয়া শুনে অন্টারপ্রেনারশিপে নামবে, তাহলে তো প্রথম ফিল্টারেই ও বাদ, যে এই জার্নি তোমার জন্য না, ইউ হ্যাভ কাম আপ উইথ ইউর ওন আইডিয়াস। আদারওয়াইজ তুমি মূল আইডিয়া যদি ধার করতে হয়, এরপর তো ধাপে ধাপে তোমার যে স্ট্রাগল, তোমার এসে কি ধাপে ধাপে আরেকজন এসে তোমার ইয়ে দিয়ে যাবে, এই মানে তোমার প্রবলেম সলভ করে দিয়ে যাবে। সেটা চিন্তা করতে পারে, সেটা চিন্তা করলে দোষের কিছু না, বাট নামার আগে চিন্তা করতে হবে আমার পক্ষে ওইটাকে ফ্লাই করানো সম্ভব কিনা। আমি ভাবলাম ঠিক আছে ইসকে ভাবতে তো সমস্যা নাই, বাট আমি ফ্লাই করাইতে পারি।
খুব টিম সেন্টার একটা চিন্তা, যে আমার টিম এটা করতে পারবে না।
আমি আমার 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 সাকসেস ফেলিউর নিয়েও যদি বা আমি যদি অ্যানালাইসিস করি, যেমন আমার সবচেয়ে সাকসেস কেসগুলো হচ্ছে আমি যেগুলো মানে এডুকেশনাল প্রোডাক্ট আমার, ফর এক্সাম্পল উদ্ভাস, তারপর রকমারি বা বিজ্ঞান বাক্স, বাট আমার যে সফটওয়্যার কোম্পানি বা পাইল্যাবস আমার যেটা R&D কোম্পানি, ওগুলা ঠিক আছে, ওগুলা তুমি হয়তো ফেইলুর কেস না, বিকজ প্রতিষ্ঠানগুলো টিকে আছে অ্যান্ড কাইন্ড অফ দে আর জেনারেটিং মানি, প্লাস আমরা মোটামুটি ভালো ভালো বেশ কাজ করছি, বেশ ভালো ভালো প্রবলেম সলভ করছি, বাট মানে উদ্ভাস বা রকমারি যেরকম একটা অনেক বড়ো স্কেলে গেছে বা একটা বড়ো ইম্প্যাক্টের জায়গায় গেছে, বাট আমাদের সফটওয়্যার কোম্পানি কিন্তু অত বড়ো স্কেলে যায় নাই। অন্যরকম সফটওয়্যার নাম অনেক মানুষ জানেও না, আমরা লিমিটেড কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো কেন সেম আমি লিটনই তো দুটাই চালাচ্ছি, কারণ হচ্ছে যে উদ্ভাসের ক্ষেত্রে যেটা হচ্ছে আমার লিটন দুজনের কোর জায়গাটা হচ্ছে এলো এই যে টিচিং বা এডুকেশন, এডুকেটিং পিপল, হ্যাঁ মেক পিপল লার্ন, বাট সফটওয়্যারটা টেকটা অ্যাকচুয়ালি আমাদের ন্যাচারাল স্ট্রেংথের জায়গা না, আমরা হয়তো পারি বাট ন্যাচারাল স্ট্রেংথের জায়গা না, যে কারণে কিন্তু ওইটা ওইভাবে ফ্লাই করে না যেটা আমাদের ইডু প্রোডাক্টগুলো ফ্লাই করছে। সো এখান থেকে তো আমি খুব ক্লিয়ারলি অ্যানালাইসিস করতে পারি, যে কারণে আমার কাছে এখন যদি কেউ মানে স্টার্ট আপের আইডিয়া টাইডিয়া নিয়ে আসে, আমি ওকে প্রথমে এই প্রশ্নটা করি যে ধরো তোমার সাথে অলমোস্ট কেউ নাই, তুমি একাই মোটামুটি টেনে নিয়ে যেতে পারবা এই এই আইডিয়াটাকে, এটা যদি হয় তাহলে তুমি সেটাতে নামো।
আচ্ছা,
এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে, কারণ বাইরের কনটেক্সটে হচ্ছে ওখানে ওদের ইকোসিস্টেমটা এত স্ট্রংলি বিল্ট যে আমি সেলস বুঝি না, ঠিক আছে তুমি ওভারনাইট খুব মানে কি বলে খুবই কোয়ালিফাইড কনসালটেন্ট অ্যান্ড টিম মেম্বার্স তুমি চাইলে জোগাড় করে ফেলতে পারবা, বাট বাংলাদেশে কিন্তু সেটা এখনও সেই লেভেলে যায় নাই, ফলে প্রচুর জিনিস আছে তোমাকেই এক সলভ করতে হবে, মানে তুমি এক্সপার্ট চাইলেই তুমি পাবা না। হ্যাঁ, দ্যাটস ওয়াই সিলিকন ভ্যালি আর আমাদের কিন্তু এটা অনেক বেশি ডিফারেন্ট। সো এই জন্য আমি বলি যে এখন পর্যন্ত যে তুমি নিজে, কারণ প্রত্যেকটা বিজনেসের একটা কোর ভ্যালু আছে, অন্টারপ্রেনর যে কোর ভ্যালুটাই তার কন্ট্রোলে নাই তাহলে ওই বিজনেস কেন ফ্লাই করবে? কোর ভ্যালুটা তো তার কন্ট্রোলে থাকা লাগবে, রাইট? বিজনেসের সব কিছু কিন্তু কোর ভ্যালু না, ধরো যে আমি একটা টেকনোলজি প্রোডাক্ট বানাচ্ছি বিক্রি করতেছি, যদি হয় আমার কোর ভ্যালুটা বিক্রি করা, তাহলে আমি ইভেন বানানোতে ফোকাসই করবো না, বানানোতে যারা এক্সপার্ট আমি দরকার তারা থেকে কিনবো, আমি টোটাল কোম্পানিটা বেচা কেন্দ্রিক একটা কোম্পানি আমি ডিজাইন করবো। আর যদি না আমি সেলিংয়ে খুবই খারাপ, ইন দ্যাট কেস হচ্ছে আমি হলো বানানোতে খুব ভালো, তাহলে আই উইল ফোকাস অন ক্রিয়েটিং দ্য প্রোডাক্ট, যাতে অ্যাবসলিউট ফ্যাবুলাস একটা প্রোডাক্ট আমি বানাই, আর বেচার জায়গাটাতে আমি তখন আমি কোলাবরেট করবো আরও 5-10 কোম্পানির সাথে, বা আস্তে আস্তে নিজে ওটাতে স্ট্রং হওয়ার চেষ্টা করবো, বাট ওটা তো আমার ন্যাচারাল স্ট্রেংথের জায়গা না, সো ওইখানে আমি ইজিলি আরেকজনকে বিট করতে পারবো না। আমাকে চিন্তা করতে হবে আমি যা করতেছি যেটা আমার করবে ভালো সেটাতে আমি অন্তত টপ 5 মধ্যে পড়ি কিনা, টপ 1% মধ্যে পড়ি কিনা।
আচ্ছা,
সো সেটা যদি না হয় তাহলে আমার স্পেশালিটি কী যে এটাকে আমি ফ্লাই করাবো আরেকজন কে ইয়ে করে ক্রস করে, তাই না? ওয়াই, কেন হবে সেটা?
ভালো লাগলো। তো ভাই টাইমের তো ভাই শেষে চলে আসছে, একটা লাস্ট কোয়েশ্চেন, আপনি একটা বলছিলেন যে আপনি অ্যানালাইজ করেছিলেন আপনার ফেলিয়ারগুলো, এবং একটা হচ্ছে আপনি ফ্লাই করাতে পারেন, বাকিগুলো বলতে পারবেন যে কেন ফেল করেছেন? যদি
না মানে এক একজনের, প্রথমত হচ্ছে যে মানে এগুলো তো এক একজনের জন্য এক একটা হয়, আমার মেজরটাই ছিল যে যখন অ্যাকচুয়ালি আমি মানে লাইফের একটা পর্যায়ে গিয়ে তখন অ্যাকচুয়ালি মানে কোর ভ্যালুর জায়গা থেকে আমি আসলে একটা মানে ডেভিয়েটেড হয়েছিলাম, যে তখন জাস্ট মনে হচ্ছিল যে মানে যা সামহাও গ্রোথ আনতে হবে, কোম্পানি করতে হবে, হ্যাঁ মানে এই ধরনের একটা জিনিস আসছিল তখন, হচ্ছে যেটা আমার কোর ভ্যালু না, যেটা আমি মন থেকে ফিল করি না, হ্যাঁ ওরকম অনেক কিছু করতে গেছি।
আচ্ছা,
এটা ছিল আই থিঙ্ক এটাই আমাদের আমার এক নাম্বার। আর নাম্বার টু আরেকটা যেটা মেজর কমন প্যাটার্নের মধ্যে খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে পার্টনার সিলেকশন, ওগুলো অনেকগুলো ফেল কোর্স হচ্ছে বিকজ অফ দ্য পার্টনার্স। সো পার্টনার সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে যে ভিশনের জায়গাটাতে অ্যালাইন্ড হইতেই হবে।
আচ্ছা,
আমরা সামহাও পার্টনার হয়ে যাই, ঠিক আছে তুমি এটা করবা, তুমি এটা করবা, আমি এটা পারি, তুমি এটা জাস্ট, মানে যদি ভিশনের তাদের ম্যাচ না হয় তাহলে এটা একটু লং টার্মে ফ্লাই করে না। সো এই দুইটা অ্যাট লিস্ট আমি শেয়ার করলাম।
আচ্ছা, এক হচ্ছে কোর ভ্যালুটা থেকে আপনি দূরে সরে গিয়েছিলেন মাঝে মাঝে।
হ্যাঁ, মানে যেটা আমার ন্যাচারাল জায়গাও না, জাস্ট আইডিয়াটা ভালো, আমি সেটা করতে গেছি, যেটা আমি ইভেন বুঝিও না ঠিক মতো, তো সেগুলো ফ্লাই করে নাই মোস্ট অফ দ্য কেস।
এটা হচ্ছে পার্টনার সিলেকশন।
হ্যাঁ, পার্টনার সিলেকশন, পার্টনারদের ভিশন অ্যালাইনমেন্ট আর মাস্ট, কোর ভ্যালু, তার ইথিক্স, মোরালস, এগুলোতে অন্তত একটা সার্টেন লেভেল, মানে দুইটা মানুষ তো সব কিছু সেম জীবনও হবে না, বাট সার্টেন কিছু বেসিক জিনিসে তাদের অ্যালাইনমেন্ট থাকতেই হবে।
আচ্ছা,
মানে পার্টনার সিলেকশনের ক্ষেত্রে বেস্ট কেস সিনারি হচ্ছে দুইজন পার্টনার তাদের ভিশন অ্যালাইন যদি হয় অ্যান্ড তারা যদি কমপ্লিমেন্টারি প্রোফাইলের হয়। কমপ্লিমেন্টারি প্রোফাইল হওয়া মানে হচ্ছে যে এর যেখানে স্ট্রেংথ এর সেখানে উইকনেস, এর যেখানে স্ট্রেংথ এর উইকনেস, দে উইল অ্যাক্ট অ্যাজ কমপ্লিমেন্টারি পার্টনার, মানে কমপ্লিমেন্টারি রোল তারা প্লে করবে। তাতে হচ্ছে তাদের ডিসিশন মেকিংয়ে প্রচুর ডিবেট হবে, বাট আলটিমেটলি সেই ডিবেটটা তিক্ততাতে যাবে না, বিকজ তারা সেম ভিশন অ্যালাইন করে। সো সামহাও তারা একজন আরেকজনের প্রতি রেসপেক্টফুল হবে, বা ডিসিশনটা তৈরি হয়ে যাবে, কারণ তারা বলবে আমরা সার্টেন এই ভ্যালুতে বিলিভ করি। সো এই ডিসিশনটা এই ভ্যালুর সাথে অ্যালাইন করে কিনা, যে করে ঠিক আছে তাহলে আমরা অ্যাগ্রি করবো, করে না ডিসঅ্যাগ্রি করবো, সার্ভিস আগে না টাকা আগে, নাহলে তোমার কোর ভ্যালু কি?
আচ্ছা, ভালো লাগে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম।
থ্যাংক ইউ।